Allahu Ekber, Allahu Ekber, Allahu Ekber, Allahu Ekber. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد حي على السلام. حي على السلام. حي على الفلاح. حي على الفلاح. Allahu Ekber, Allahu Ekber. La ilaha illallah.
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
হজরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি এবং জামাত প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত হজরত মসীহ মওউদ এবং তার মান্যকারীদের উপর মুসলমানদের পক্ষ থেকে অব্যাহতভাবে এই অপবাদ আরোপ করা হয় যে হযরত মসীহ মওউদ ইসলাম নবী হওয়ার দাবি করে বা আমরা মসীহ মওউদকে নবী হিসাবে মেনে খতনে নবুয়তকে অস্বীকার করেছি, অথচ আমরা জানি যে এটি সম্পূর্ণভাবে একটা মিথ্যা কথা আর এটি একটি অপবাদ আমাদের বিরুদ্ধে। আমরা হযরত মসীহ মওউদ ইসলামের শিক্ষা অনুসারেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়তের তার চার চেয়ে বেশি বিশ্বাসী এবং সেটিকে কাজে রূপায়নকারী এবং আমাদের হৃদয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের প্রেমে পরিপূর্ণকারী এবং তার ধর্মকে পৃথিবীতে প্রচারকারী যতটা না মুসলমানদের অন্যান্য ফেরকা প্রকাশ করে থাকে বা মেনে থাকে, বরং সত্যিকার অর্থে অন্যান্য মুসলমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র মর্যাদাকে তার লক্ষ্য ভাগের এক ভাগও বোঝেনি, যতটা হযরত মসীহ মওউদের শিক্ষার কারণে আল্লাহ তাআলার ফজলে আহমদিরা অনুধাবন করে। যাই হোক, খতমে নবুয়ত কে ভিত্তি করে অন্যান্য মুসলমান সবসময় আহমদীদের বিরোধিতা করে আসছে আর বিভিন্ন সময়ে কোনো কোনো অজুহাতে এতে উত্তেজনা অনেক বেড়ে যায় বা নামধারী বিভিন্ন আলেম এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই প্রেক্ষাপটে মুসলমানদেরকে খেপানোর চেষ্টা করা হয়। সম্প্রতি গ্লাসগোতে যে আহমদীর শাহাদতের ঘটনা ঘটেছে এর ভিত্তিতে বিরোধীরা আত্মরক্ষার জন্য এটিকে ধর্মীয় আবেগের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সরকারের ইতিবাচক মনোভাব এবং প্রচার মাধ্যমের সীমাহীন আগ্রহের কল্যাণে এরা বাধ্যত কিছুটা ক্ষমা প্রার্থনা সুলভ মনোভাব প্রকাশ করেছে। মুসলমানদের অনেক সংগঠন, বরং মুসলমানদের সবচেয়ে বড় সংগঠনের এই মনোবৃত্তি ছিল, কিন্তু একই সাথে এই হঠকারিতাও প্রদর্শন করে এবং এর হঠকারিতার বহির প্রকাশ করে যে আহমদীরা অবশ্যই মুসলমান নয়। মসজিদগুলোতে এই কথা প্রকাশের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায় আর জনসাধারণের হৃদয়ে এ বিষয়ে এতটা বিশদগার করেছে এরা যে মুসলমান সন্তান সন্ততি যাদের হয়তো কালেমাও ভালোভাবে জানে নেই, যারা হয়তো জানেই না যে খতমে নবুয়ত কাকে বলে, স্কুলে আহমদী ছেলে মেয়েদের বলে যে তোমরা মুসলমান নও, কোন কোন ছেলে মেয়েরা সম্প্রতি আমাকে লিখেছে যে আমাদের সাথে এমন ব্যবহার হয় স্কুলে, আমি তাদেরকে এটি বলি যে পূর্বের চেয়ে বেশি ইসলামের কথা শিখুন, বন্ধুদেরকে বা সাথীদের বলুন যে আমরা মুসলমান আর ইসলামী শিক্ষা মেনে চলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে খাতামুন নবিয়্যিন মানি আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে তিনি সাসামের ভবিষ্যৎবাণী অনুসারেই আগমনকারী মসিহ মদকে মহানবী সাল্লাল্লাহু ইসলামের দাস এবং অধীনস্থ নবীমানি। যাই হোক, পৃথিবীর বিভিন্ন দেশে আহমদীদের বিরুদ্ধে কিছুদিন পরপরেই এই বিষয়টি মাথাচাড়া দেয়, উত্তেজনা মাথাচাড়া দেয়। আর এখন যেহেতু প্রচার মাধ্যম এবং সফরের সুযোগ সুবিধার কারণে বিরোধী এবং বিরোধিতা সর্বত্র পৌঁছে যায়, তাই পৃথিবীর কোন দেশ এখন নৈরাজ্যবাদী নামধারী মুসলমানদের হাত থেকে নিরাপদ নয়। আফ্রিকায় এরা পৌঁছে যায় যেখানে এরা পূর্বে কখনো যায়নি, যে অঞ্চলের মানুষ ছিল বিধর্মী বা খ্রিস্টান বা মুসলমান থাকলেও নাম সর্বস্ব, সেখানে গিয়ে আহমদীরা যখন জামাত প্রতিষ্ঠা করে, মসজিদ নির্মাণ করে, এমন স্থানেও এরা পৌঁছে যায় আর গিয়ে বলে যে আহমদীরা মুসলমান নয়। যাই হোক, এই হলো তাদের আক্রমণ, এই হলো তাদের অস্ত্র যা তারা ব্যবহার করে। এই কারণে ইউরোপের অধিবাসী বা ইউরোপে তারা পৌঁছে, আর একই কারণে তাদের মসজিদ মাদ্রাসা বা ঘরে তারা যে শিক্ষা দেয়, এসব কারণে এদের বাচ্চাদের উপর, এদের সন্তান সন্ততির উপর এর নেতিবাচক প্রভাব পড়ছে, বিষিয়ে তুলছে তাদের মন মস্তিষ্ককে। কেননা কিন্তু যেই যেই স্থানে তারা পৌঁছে, আমাদের সকল ছেলে মেয়ে যুবক যুবতীদের জন্য আবশ্যক হবে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে সত্যিকার জ্ঞান অর্জন করা। সে শিক্ষা সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করা যায় যুগে পরিষ্কার করে হযরত মুসা আলাইহিস সালাম আমাদেরকে অবহিত করেছেন, জানিয়েছেন এবং শিখিয়েছেন। জামাতে আহমদিয়া এর উপরেই প্রতিষ্ঠিত, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ শরীয়তধারী নবী, শরীয়তের দৃষ্টিকোণ থেকে নবুয়তের সমাপ্তি ঘটেছে তার সত্তায়। অর্থাৎ এখন নতুন কোন শরীয়ত আর নাযিল হতে পারে না, কোরআন শরীফ শেষ শরীয়তের গ্রন্থ। অনুরূপভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে ও আনুগত্যে এসেছেন এবং তিনি তাঁর দাস এবং অনুগত নবী। তাঁর শরীয়তকে পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠা করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকেই পৃথিবীতে প্রচার করা হলো তাঁর দায়িত্ব। যাই হোক, জামাতের সাথে আমরা আল্লাহর এই ব্যবহার সবসময় দেখেছি যে যখন এই বিরোধিতা বৃদ্ধি পেয়েছে, এসব বিরোধিতা জামাতের উন্নতির ক্ষেত্রে সার হিসেবে কাজ করেছে। এই জন্য আমরা কখনো চিন্তিত ছিলাম না, চিন্তিত নই এবং চিন্তিত হওয়া উচিত নয়। বর্তমান বিরোধিতার ফলেও প্রচার মাধ্যমে জামাত ব্যাপকভাবে পরিচিত হয়েছে, যা হয়তো এত স্বল্প সময় পূর্বে আমাদের জন্য এতটা করা সম্ভব ছিল না। এখানে এদেশে এদিকে গভীর মনোযোগ নিবদ্ধ হয়েছে এর কল্যাণে। আর এছাড়া অনেক আহমদি যুবক যারা ধর্মে খুব একটা আগ্রহ রাখত না, তাদের অনেকেরই জামাতের সাথে খুব একটা উঠা বসা ছিল না, আসা যা হত না, ঈদের সময় আসত বা সম্পর্ক থাকলেও অনেক হালকা। কিন্তু প্রচার মাধ্যমের সুবাদে তারা জানতে পেরেছে যে আমরা হযরত মসীহ মওউদ ইসলামকে নবী মানি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে এবং আনুগত্যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম মহানবী ইসলামের দাসত্বের দায়িত্ব কিভাবে পালন করেছেন, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা তাঁর খাতামুন্নবীন হিসাবে মর্যাদা কিভাবে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন, কিভাবে আমাদের পথ নির্দেশনা দিয়েছেন, এ সংক্রান্ত হযরত মসীহ মওউদের কিছু উক্তি আমি উপস্থাপন করব। তিনি আলাইহিসসালাম বলেন, নিশ্চিতভাবে স্মরণ রেখো, কোন ব্যক্তি মুসলমান হতে পারে না আর মোহাম্মদ ইসলামের অনুসারী গণ্য হতে পারে না যতক্ষণ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে খাতামান নবীন বলে বিশ্বাস না করবে, যতক্ষণ এসব নতুন নিত্য নতুন কথার সাথে সম্পর্ক ছিন্ন না করবে। অর্থাৎ এই যে নতুন নতুন কথা, বিভিন্ন জিকের আজকার, বিভিন্ন প্রকার বিদ্যুৎ নতুন কথার উদ্ভাবন যা মানুষ করেছে, এগুলো থেকে যতক্ষণ বিচ্ছিন্ন না হবে মুসলমান আখ্যায়িত হতে পারে না। এগুলোর সূচনা মসীহ মওউদ করেনি, বিভিন্ন আলেম এবং শায়েখ এর সূচনা করেছে। তিনি বলছেন যতক্ষণ এগুলোর সাথে সম্পর্ক ছিন্ন না করবে, নিজের কথা এবং কর্মে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন মানবে না, কিছুই হতে পারে না, কিছুই নয়। হুজুর বলছেন যে এগুলো কেবল মৌখিক দাবি নয়, বরং কার্যত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান মানা আবশ্যক। যদি না মানে তাহলে তিনি বলছেন যে এমন ব্যক্তি অর্থহীন। তিনি বলেন সাদি কত সুন্দর লিখেছেন, অর্থাৎ তাকওয়া এবং খোদাভীতি আর নিষ্ঠা ও স্বচ্ছতা লাভের স্বচ্ছতার চেষ্টা করা, কিন্তু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এর উল্লেখিত পন্থা বা রীতিকে লঙ্ঘন করো না। তিনি বলেন আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য যার বাস্তবায়নের জন্য খোদা তাআলা আমাদের হৃদয়ে আবেগ এবং প্রেরণা সঞ্চার করেছেন, তা হল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রতিষ্ঠা করা, যা আল্লাহ তাআলা চিরতরে চিরকালের জন্য প্রতিষ্ঠা করেছেন, আর সকল মিথ্যা নবুয়তকে চূর্ণ বিচূর্ণ করা, যা এরা নিজেদের বিদ্যতের বাণী নতুন কথা উদ্ভাবন করে সূচনা করেছে, নিত্য নতুন কথা উদ্ভাবন করে রাসূলুল্লাহর নবুয়ত থেকে এরা বিচ্যুত, এরাই খাদ্য নবুয়তের মোহর লঙ্ঘন করছে। এইসব পীরদের গদি দেখো আর কার্যত লক্ষ্য করো, মুহাম্মদ ইসলামের খতনা নবুয়তে আমরা বিশ্বাস স্থাপন করেছি নাকি এরা? খতনা নবুয়তের পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য এবং লক্ষ্য কেবল এটি হবে, এমনটি মনে করা অন্যায় এবং দুষ্কৃতি যে কেবল মুখে খাতামা নবীন মানো আর কাজ তাই করো যা নিজেদের পছন্দ হয়, আর এক পৃথক শরীয়ত নিজের আবিষ্কার করো, বাগদাদি নামাজ, মাকুস ইত্যাদি নামাজ কোন কোন মুসলমান দল আবিষ্কার করেছে। তিনি বলেন যে কোরআন শরীফ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শের কোন চিহ্ন পাওয়া যায় কি? অনুরূপভাবে ইয়া শেখ আব্দুল কাদের জিলানি শায়ুল্লিল্লাহ বলার প্রমাণ কোরআনে কোন স্থানে আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শেখ আব্দুল কাদের জিলানির অস্তিত্বই ছিল না। প্রশ্ন হলো কে এটি শিখিয়েছে? কিছুটা লজ্জিত হও, ইসলামী শরীয়ত অনুসরণ এবং শরীয়ত মেনে চলাকে কি একেই বলে? নিজেরা সিদ্ধান্ত করো যে এসব কথা মেনে এমন কোন মুখে আমার উপরে অপবাদ আরোপ করছো যে আমি খাতামান নবীনের মোহর লঙ্ঘন করেছি বা ভঙ্গ করেছি। আসল কথা এবং সত্য কথা হলো, যদি তোমরা তোমাদের মসজিদে বিদ্যতের অনুপ্রবেশের অনুমতি না দিতে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যিকার নবুয়তে ঈমান এনে তার কর্মপন্থা এবং পদাঙ্ককে ইমাম হিসাবে শিরোধার্য করতে, তাহলে আমার আসার আর প্রয়োজন কি ছিল? তোমাদের এসব বিদ্যত এবং নিত্য নতুন নবুয়তি খোদা তাআলার আত্মাভিমানে আঘাত খেয়েছে, আর যেন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর চাদরে সজ্জিত করে এক ব্যক্তিকে প্রেরণ করতে পারেন যিনি মিথ্যা নবুয়তের প্রতিমাকে খণ্ড বিখণ্ড করে নিশ্চিহ্ন করতে পারেন। আর এই কাজের জন্য খোদা তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন। তিনি বলেন, গদ্দিনশীনদের সেজদা করা বা তাদের বাড়িঘরের তাওয়াফ, এটি বড় তুচ্ছ এবং সাধারণ কাজ। বস্তুত আল্লাহ তাআলা এই জামাতকে সৃষ্টি করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং সম্মান পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে। এক ব্যক্তি যে কারো প্রেমিক আখ্যায়িত হয়, তার মতো আরো যদি সহস্র সহস্র থাকে, তাহলে তার ভালোবাসার বিশেষত্বই বা কি থাকলো? অর্থাৎ এক ব্যক্তি যাকে মানুষ ভালোবাসে, তার মতো যদি আরো সহস্র সহস্র মানুষ সৃষ্টি হয় যাকে ভালোবাসা, যার প্রতি ভালোবাসা রয়েছে, তার বিশেষত্বই বা সাধারণ বৈশিষ্ট্যই কি? এরা যারা দাবি করে, যারা রসুল প্রেমে বিভোর, যারা দাবি করে, প্রশ্ন হলো এত দাবি সত্ত্বেও সহস্র সহস্র মাজার এবং মকবেরার কেন পূজা করে? মদিনা শরীফ যায় নিঃসন্দেহে, কিন্তু আজমির এবং অন্য অন্য খানকাবার দরবারে খালি মাথা এবং খালি পায়ে যায়। পাক পতনের জানালা অতিক্রম করাই যথেষ্ট মনে করে। পাক ভারতে বিভিন্ন জায়গা যেখানে এসব বুজুর্গদের জন্ম হয়েছে, তাদের কবরের পূজা করে সেখানে যায়। পাক পতনের জানালা অতিক্রম করায় যথেষ্ট, অন্য কোন নেক কর্মের প্রয়োজন নেই, তাহলেই কেবল এটি হলে মুক্তি পেয়ে যাবে। তিনি বলেন, কেউ কোন পতাকা উড্ডীন রেখেছে, কেউ ভিন্ন পতাকা, কেউ ভিন্ন কোন আকৃতি ধারণ করেছে। এদের উরুষ এবং মেলা দেখে একজন সত্যিকার মুসলমানের হৃদয় কেঁপে উঠে যে এরা এসব কি আরম্ভ করে রেখেছে। যদি ইসলামের জন্য খোদার আত্মাভিমান কাজ না করতে পারেন, না দিন আন্দাল্লাহ এল ইসলাম, যদি খোদার উক্তি না হতো আর তিনি যদি না বলতেন যে না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তাহলে আজকে নিঃসন্দেহে ইসলাম এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল যে যেখানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কোন সন্দেহ বাকি থাকতো না। কিন্তু খোদার আত্মাভিমান কাজ করেছে, তার করুণা এবং তার হেফাজত করার প্রতিশ্রুতির দাবি ছিল মোহাম্মদ রাসূলুল্লাহর বুরুজ বা প্রতিচ্ছবিকে পুনরায় নাজিল করা, আর এই যুগে তার নবুয়তকে নতুন ভাবে সঞ্জীবিত করে দেখানো। তিনি এই নতুন জামাত প্রতিষ্ঠা করেন আর আমাকে প্রত্যাদিষ্ট এবং মাহদী হিসেবে পাঠিয়েছেন। এরপর মসিহে মৌদের আবির্ভূত হওয়ার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য বর্ণনা করতে গিয়ে একবার তিনি বলেন, আমাদের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতাপ প্রকাশ করা এবং তার মাহাত্ম্য প্রতিষ্ঠা করা। আমাদের নাম এসেছে কথা প্রসঙ্গে মাত্র, কেননা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের মাঝে আকর্ষণ এবং কল্যাণ সাধনের বৈশিষ্ট্য আছে, আর এই কল্যাণ সাধনের প্রেক্ষাপটে আমাদের উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহর ভিতর কল্যাণ সাধন এবং হিত সাধনের বৈশিষ্ট্য আছে। তিনি বলেন, এই প্রেক্ষাপটেই আমার উল্লেখ এসেছে মাত্র। কল্যাণ সাধনের বৈশিষ্ট্যই হযরত মসীহ মওউদকে মর্যাদা দিয়েছে। সুতরাং রাসূলের কারীম ইসলামের কল্যাণের গণ্ডি এবং পরিমণ্ডল হযরত মসীহ ইসলামকে নিজের মাঝে মিলিত করেছে, আর এখন মহানবী সাল্লাল্লাহু ইসলামের উল্লেখের পাশাপাশি তার নিবেদিত প্রাণ প্রেমিকের উল্লেখ হল। এরপর তার প্রেরিত হওয়ার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন যে হাজার বছরের অন্ধকারের যুগের ফলে যে নতুন নতুন কথা এবং বিদ্যার সূচনা হয়েছে তার সংশোধন হলো উদ্দেশ্য। এটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমি পুনরায় বলছি, আল্লাহর পক্ষ থেকে যারা আসে তারা কোনো বাজে কথা তো বলেন না, তারা শুধু এই কথাই বলেন যে আল্লাহর ইবাদত করো আর সৃষ্টির সাথে সদ্ব্যবহার করো, নামাজ পড়ো, আর ধর্মে যে সমস্ত ভুলভ্রান্তি অনুপ্রবেশ করেছে সেগুলো বহিষ্কার করা তাদের কাজ হয়ে থাকে। আমি যে এখন প্রেরিত হয়েছে সেই সব ভুল ভ্রান্তির সংশোধনের জন্য প্রেরিত হয়েছে যা বক্র যুগে সৃষ্টি হয়েছে, মুসলমানদের মাঝে যে বক্র যুগ বা অন্ধকার যুগ এসেছে সেই যুগে সৃষ্টি হয়েছে এসব। সবচেয়ে বড় ভ্রান্তি হলো আল্লাহ তাআলার মাহাত্ম্য এবং প্রতাপকে ধূলিসাৎ করা হয়েছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের
সত্যিকার গুরুত্বপূর্ণ এবং সুমহান একত্ববাদকে সন্দেহ কলুষিত করা হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত এবং গুরুত্বপূর্ণ এবং সুমহান একত্ববাদের শিক্ষাকে সন্দেহ যুক্ত করা হয়েছে। একদিকে খ্রিস্টানরা বলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নন, আর এর ভিত্তিতে ঈসা সঙ্গে খোদা এবং খোদার পুত্র আখ্যায়িত করে যে কেননা তিনি 2000 বছর ধরে জীবিত আছেন, কালের কোন প্রভাব তার উপর পড়েনি। অপরদিকে মুসলমানেরাও একথা গ্রহণ করেছে যে ঈসা ইসলাম নিঃসন্দেহে জীবিত, আকাশে গিয়েছেন, 2000 বছর ধরে সেইভাবেই জীবিত আছেন, তার অবস্থা এবং আকৃতি আর প্রকৃতিতে কোন প্রকার পরিবর্তন হয়নি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি সত্য সত্যই বলছি, আমার হৃদয় কেঁপে উঠে যখন আমি এক মুসলমান মৌলভির মুখে কথা শুনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন, জীবিত নবীকে মৃত রসুল আখ্যা দেয়া হয়েছে। এর চেয়ে বড় অসম্মান এবং অবমাননা ইসলামের আর কি হবে? কিন্তু এটি স্বয়ং মুসলমানদেরই ভ্রান্তি, যারা কোরআন শরীফের স্পষ্ট পরিপন্থী এক নতুন কথা সৃষ্টি করেছে। কোরআন শরীফ ইসলামের মৃত্যুর কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু এই ভুলের সুরাহার দায়িত্ব আমার জন্যই নির্ধারিত ছিল, কারণ আমার নাম আল্লাহ তাআলা হাকাম রেখেছেন, তিনি সিদ্ধান্তের জন্য আসবেন, তিনি এই ভ্রান্তি দূরীভূত করবেন। পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাআলা তাকে গ্রহণ করবেন এবং জোরালো আক্রমণের মাধ্যমে তার সত্যতা প্রকাশ করবেন। এমন কথাবার্তা পৃথিবীর ভয়াবহ ক্ষতি করেছে। তিনি বলেন, এখন এসব মিথ্যা প্রকাশিত হওয়ার সময় এসে গেছে। আল্লাহ যাকে হাকিম বা ন্যায় বিচারক হিসেবে পাঠিয়েছেন তার সামনে এইসব কথা গোপন থাকতে পারে না, দায়ীর সামনে পেট গোপন থাকতে পারে না। কোরআন পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছে যে শেষ খলিফা মুসলিম হবেন, তিনি এসে গেছেন। এখনো যদি কেউ বক্রযুগের কথাবার্তার অন্ধ অনুকরণ করে তাহলে সে শুধু নিজের ক্ষতি করবে না, নিজেরই ক্ষতি করবে না, বরং ইসলামের ক্ষতিকারক আখ্যায়িত হবে। আর সত্যিকার অর্থে এই ভ্রান্ত এবং অপবিত্র বিশ্বাস লক্ষ লক্ষ ব্যক্তিকে মোরতাদ করেছে। এই নীতি ইসলামের ভয়াবহ অসম্মান এবং অবমাননা করেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান করেছে। যখন এ বিশ্বাস করে বসল যে মৃতদের জীবনদাতা আকাশে আরোহণকারী শেষ ন্যায় বিচারক ঈসা আলাইহিস সালামই, তাহলে প্রশ্ন হলো সেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম নাউজুবিল্লাহ কিছুই প্রমাণিত হলেন না, অথচ তাকে রহমতুল্লিল আলামিন বলা হয়েছে, আর তিনি কাফাতাল্লিন্নাস অর্থাৎ সমগ্র মানবতার জন্য রসুল হিসেবে এসেছেন। খাতামুন নবীন তিনি হলেন যারা মুসলমান আখ্যায়িত হয়ে এমন ভ্রান্ত বাজে বিশ্বাস পোষণ করে। তাদের আরেকটি বিশ্বাস হলো এখন যত পাখি রয়েছে তাদের কিছু ঈসা আলাইহিস সালামের আর কিছু আল্লাহ তাআলার, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি একবার একত্ববাদী ব্যক্তি তো মুওয়াহিদকে প্রশ্ন করেছে, এখন যদি দুটো প্রাণী পেশ করা হয় জিজ্ঞেস করা যায় কোনটি আল্লাহর কোনটি ঈসার, সে উত্তর দিয়েছে যে এগুলো এখন কনফিউজিং, এটা ঘোলাটে হয়ে গেছে, মিলে মিশে গেছে, স্পষ্ট করে বোঝা কঠিন যে বলা কঠিন যে কোনটি কার। এখন আমি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কিছু উক্তি এবং কিছু ঘটনা উপস্থাপন করব যাতে তাঁর পবিত্র জীবন আদর্শের কিছু দিক ফুটে ওঠে, আর তা থেকে বোঝা যায় যে তিনি তাঁর মনিব এবং অনুসরণীয় নেতা, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের মর্যাদা এবং মকামকে শুধু জ্ঞানগত বা যৌক্তিক দিক থেকেই প্রমাণকারী ছিলেন না, বরং ইসলামী শিক্ষার ব্যবহারিক বহিঃপ্রকাশ তার শিক্ষা এবং কর্মের মাধ্যমে ঘটে। একবার আব্দুল হক নামে এক ব্যক্তি, এক যুবক যে কলেজের ছাত্র ছিল, পূর্বে ছিল মুসলমান, এরপরে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়, যেভাবে মুসলিমত বলেছেন অনেকে ইসলাম পরিত্যাগ করে এইসব কারণে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়, এই ব্যক্তিও তাদেরই একজন ছিল। সত্য সন্ধানে বা এমনিতেই উৎসুক বশত বা গবেষণার জন্য কাদিয়ান আসে, আর হযরত মসীহ মওউদের কাছে কিছুদিন অবস্থান করে, বিভিন্ন মোলাকাতে তিনি আলাইহিস সালাম তার সামনে বিভিন্ন মুসলিম মাসায়েল স্পষ্ট করে বর্ণনা করতেন। একবার সেই হযরত মসীহ আলাইহিস সালামকে সম্বোধন করে বলে যে খ্রিস্টানের সামনে আপনার নাম নেয়ার পর সে আপনাকে গালি দেয়। সেই যুবক বলে যে আমার এটি খুবই অপছন্দ হয়। এটি শুনে হযরত মসীহ আলাইহিস সালাম উত্তর দেন, যে উত্তর দিয়েছেন এটি তার উন্নত নৈতিক চরিত্রের বহির প্রকাশ। তিনি বলেন, গালি যে দেয় আমি এর প্রতি ভ্রক্ষেপ করি না। গালিতে পরিপূর্ণ বেশ কিছু চিঠি আসে যার মাসুল দিয়ে আমাকে খত চিঠি নিতে হয়। চিঠি খুললে গালিতে পরিপূর্ণ দেখে বিজ্ঞাপনে গালি দেওয়া হয়। ওদের বলছেন আজকাল একই অবস্থা, পাকিস্তানে বড় বড় বিজ্ঞাপন লাগানো হয় আর এখন তো খোলা খাম গালি লিখে পাঠানো হয়ে থাকে। কিন্তু এসব কথায় কি যায় আসে? আল্লাহ তাআলার জ্যোতি কি কোনোভাবে নির্বাপিত হতে পারে? সবসময় নবী এবং পূর্ণবানদের সাথে অকৃতজ্ঞরাই ব্যবহারই করেছে। আমরা যার বৈশিষ্ট্য সহকারে এসেছি, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, তার সাথে কি ব্যবহার হয়েছে দেখুন। এ ব্যক্তি যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তাই তার সামনে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত দিয়েছেন যে তাকে গালি দেওয়া হয়েছে, গালি দেওয়া হতো, ক্রুশে লটকানো হয়েছে। তিনি বলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেন দুর্ব্যবহার নেই, যা করা হয়নি আজ পর্যন্ত। নোংরা প্রকৃতির মানুষ গালি দেয়। আমি মানব জাতির সত্যিকার শুভাকাঙ্ক্ষী, যে আমাকে শত্রু মনে করে সে নিজ প্রাণেরই শত্রু। যেভাবে আমি বলেছি, আব্দুল হক নামের এই ব্যক্তির সাথে বেশ কয়েকদিন মুসলিম ইসলামের আলোচনা চলতে থাকে, তার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একজন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, আমি আপনাকে বারংবার এটি বলব, যতদিন কোনো কথা আপনার আপনি পুরোপুরি না বুঝবেন সে কথা বারবার জিজ্ঞেস করুন। এটি ভালো নয় যে একটি কথা তো বুঝবেন না অথচ বলে বসবেন যে হ্যাঁ আমি বুঝে গেছি। এর ফলাফল ক্ষতিকর হয়ে থাকে, এটি তার বড় মনের পরিচায়ক। তিনি বলেন, বারবার জিজ্ঞেস করবে, তার মাঝে এক উৎকণ্ঠা ব্যাকুলতা ছিল মানুষের সামনে সত্য স্পষ্ট করার, যেন তারা তা গ্রহণ করতে পারে। এই যুবক সিরাজউদ্দিন, খ্রিস্টান সিরাজউদ্দিন কেউ জানত যে হযরত মসীহ মওউদকে প্রশ্ন করে মসীহ ইসলাম তার উত্তরও দিয়েছেন, যা পরে পুস্তিকাকারে ছেপে গেছে। হযরত মসীহ ইসলাম এর উল্লেখ করতে গিয়ে বলেন, সিরাজউদ্দিন যে এখানে এসেছে সে এমনই করেছে, সে প্রশ্ন করত আর নীরব থাকত আর উত্তরের পর প্রশ্ন করত না, এখানে এসেও তার কোনো লাভ হয়নি, প্রতিটি কথায় ইতিবাচক সাই দিত আর পুত মন মানসিকতা নিয়ে হৃদয় যে সন্দেহ ছিল, যে সন্দেহ দানা বেঁধেছিল তা দূরীভূত করার চেষ্টা করেনি। হযরত মসীহ ইসলামের মুসলিমকে আর অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞেস করেনি, যা লিখে নিয়ে এসেছে তাই জিজ্ঞেস করেছে, বা মুসলিম ইসলাম যা উত্তর দেন সেগুলো শুনে হাঁ হাঁ করে বা ইতিবাচক সায় দিতে থাকে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, আব্দুল হককে তিনি বলেন যে সিরাজউদ্দিন আপনাকে কিছু বলেছে? আব্দুল হক নামের সে ব্যক্তি উত্তরে বলে যে হ্যাঁ, সে আমাকে এখানে আসতে বারণ করে যে সেখানে যেও না, কোনো প্রয়োজন নেই, আমরা সত্য পেয়ে গেছি। অর্থাৎ সে ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে, সে বলে যে আমরা সত্য পেয়ে গেছি, অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, তাই আর গবেষণার প্রয়োজন কি? আর সে এই কথাও বলেছিল যে আমি যখন কাদিয়ান যাই আমাকে 3 মাইল পর্যন্ত ছাড়ার জন্য, বিদায় জানানোর জন্য আসে এবং ঘর্মাক্ত হয়ে যান তিনি। সেই সিরাজউদ্দিনকে বিদায় দেওয়ার জন্য মসীহ ইসলাম 3 মাইল পর্যন্ত তার সাথে যান। হযরত মসীহ ইসলামের আতিথেয়তা এবং উন্নত তার বড় এবং মহান ব্যক্তিত্বের এটি পরিচায়ক। বদর পত্রিকার সম্পাদক এই প্রেক্ষাপটে যে নোট লিখেছেন তা হল, নেক ফিতরত মানুষের মসীহ মওউদের স্নেহ এবং সহানুভূতি সম্পর্কে ভাবা উচিত, তার হৃদয়ে বিরাজমান সেই আবেগ এবং উচ্ছ্বাস সম্পর্কে ধারণা করা উচিত যা তার ফিতরত এবং তার প্রকৃতিতে এক প্রাণ রক্ষার জন্য ছিল বা 3 মাইল পর্যন্ত তার সাথে যাওয়া, শুধু এটিকে কেবল সহানুভূতির বশবর্তী হয়ে করেননি, সহানুভূতির বশবর্তী করেছে তাকে রক্ষা করার জন্য। মিয়া সিরাজউদ্দিনের সাথে তার কি বা স্বার্থ সংশ্লিষ্ট ছিল? কেউ যদি সুস্থ প্রকৃতির হয় তার সহানুভূতির এই যে আন্তরিকতা রয়েছে এটি চিন্তা করে হেদায়ত পেতে পারে, হে সে ব্যক্তি যিনি আমাদের জন্য সত্যিকার আন্তরিকতা এবং আবেগ উচ্ছ্বাস, তোমার উপর শান্তি বর্ষিত হোক। হযরত মুসলিম ইসলাম বলেন, সে যে ঘামের কথা বলেছে যে মুসলিম ইসলাম ঘর্মাক্ত হয়ে যান, ঘর্মাক্ত হওয়ার সেই অর্থ করেছে যে যেন তিনি উত্তর দিতে পারেননি, আক্ষেপ পরিতাপ আপনার তাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে সে এখানে অবস্থানকালে নামাজ কেন পড়ত, যখন মুসলিম ওদের কাছে আসে সে নামাজও পড়ত। তিনি বলেন, সে কি এই কথা বলেনি যে আমার সামনে সত্য স্পষ্ট হয়ে গেছে, আমার সামনে থাকলে আমি কসম দিয়ে তাকে জিজ্ঞেস করতাম, সামনে থাকলে কিছুটা হলেও লজ্জা হতো। আব্দুল্লাহ বলে যে আমি নামাজের কথা জিজ্ঞেস করেছিলাম, সে বলে যে হ্যাঁ নামাজ পড়তাম। আর সিরাজউদ্দিন বলে যে আমি বলেছিলাম কোন ঠান্ডা জায়গায় গিয়ে আমি সিদ্ধান্ত করব। আর সিরাজউদ্দিন কথা বলেছিল, মির্জা সাহেব খ্যাতি প্রিয়, আমি 4টি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, সেই 4টি প্রশ্নের উত্তর তিনি ছাপিয়ে দেন। মুসলিম ইসলাম বলেন যে এটি খ্যাতি প্রিয়তার কি আছে, আমি সত্য কেন গোপন করব, যদি সত্য গোপন করলে আমরা গুণাগার গণ্য হতাম আর পাপ হতো। আল্লাহ তাআলা যেখানে আমাকে প্রতাদেষ্ট হিসেবে পাঠিয়েছেন সেখানে আমি অবশ্যই সত্য প্রকাশ করবো, আর যে দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে তা সৃষ্টি কর্মগোচর করব। আর আমি ভ্রুক্ষেপ করি না যে কেউ আমাকে খ্যাতি প্রিয় বলুক বা অন্য কিছু, আপনি তাকে চিঠি লিখুন যে সে যেন আরো কিছুদিন এখানে এসে অবস্থান করে। সুতরাং যে কাজের প্রতি বা যে কাজের জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন সেই কাজ কিছুদিন এক ব্যক্তি পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি, বরং নিশ্চিত ছিলেন যে এর ফলে অন্যদেরও উপকার হতে পারে এবং ইসলামের সব প্রকৃত চিত্র স্পষ্ট হতে পারে। তখন তিনি এর এই উত্তর ছাপিয়ে দেন, কোনো নাম বা যশ বা খ্যাতির জন্য করেননি, তার প্রতিটি কাজ ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ছিল। যাই হোক, এই যুবক আব্দুল হকের সাথে ভ্রমণকালে তার অনেক কথা হতো। একদিন সিরাজউদ্দিন সংক্রান্ত কথাবার্তা বা আলোচনা করতে করতে তিনি ঘরের কাছে পৌঁছে যান, তখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আব্দুল হককে সম্বোধন করে বলেন যে আপনি আমাদের অতিথি, আর কেবল সেই অতিথি আরাম পেতে পারে যে কৃত্রিমতা মুক্ত, সুতরাং আপনার যে জিনিসের প্রয়োজন থাকবে অকৃত্রিম ভাবে আমাকে জানাবেন। এরপর জামাতকে সম্বোধন করে বলেন, দেখো এনে আমাদের অতিথি, তোমাদের প্রত্যেকের জন্য আবশ্যক হবে তার সাথে একান্ত উন্নত ব্যবহার করা আর চেষ্টা করা উচিত তার যেন কোনো প্রকার কষ্ট হয়, এটি বলে তিনি ঘরে চলে যান। কেউ যদি সত্য সন্ধানের জন্য আসে তাহলে এমন প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগতভাবে আতিথেয়তার ব্যাপারে তিনি যত্নবান থাকতেন, প্রধানত তাকে নিশ্চিত করতেন যে যেন সঠিক পয়গাম আর কর্ণগোচর হয় আর জাগতিক এবং বাহ্যিক আরাম এবং স্বাচ্ছন্দ্য যেন সে পুরোপুরি পেতে পারে। এক রোগীকে দেখার বা দেখতে যাওয়ার একটি ঘটনা আমি তুলে ধরব। এতে হযরত মসীহ মওউদ ইসলাম দোয়ার প্রেক্ষাপটে অধুনা যুগের পীর ফকিরদের মতো নিজের বড়াই করেননি যে আমি দোয়া করব বা দোয়া গৃহীত হয় এবং কথা বলেননি, বরং খোদার একত্ববাদ এবং দোয়া গৃহীত হওয়ার দর্শন এবং নিজের অবস্থাকে খোদার ইচ্ছা অধীনস্থ করার কথাই তিনি বর্ণনা করেছেন। ঘটনা হলো, কুরাইশি সাহেব বেশ কয়েকদিন থেকে অসুস্থ হয়ে দারুল আমানে হযরত হাকিমুল উম্মত খলিফাতুল মসীহ আউয়ালের চিকিৎসা গ্রহণের জন্য এসেছেন। তিনি বেশ কয়েকবার হযরত মসীহ মওউদের কাছে দোয়ার আকুতি করেন, তিনি বলেন আমরা দোয়া করব। এরপর একদিন সন্ধ্যার সময় হযরত খলিফাতুল মসীহ আউয়ালের মাধ্যমে নিবেদন করেন যে আমি হযরত মসীহ মওউদের জিয়ারতের সম্মান পেতে চাই, কিন্তু পা ফুলে যাওয়ার কারণে, পা ফোলার কারণে আমি আসতে পারবো না, আসতে যেতে পারছি না। হযরত মাসুম ইসলাম স্বয়ং 11 আগস্ট তার ঘরে গিয়ে তাকে দেখে আসার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি রক্ষার উদ্দেশ্যে ভ্রমণের জন্য বের হতেই খোদ্দাম পরিবেষ্টিত অবস্থায় সেই ঘরে পৌঁছেন যেখানে এই ব্যক্তি অবস্থান করছিলেন। আর রোগের সাধারণ অবস্থা সম্পর্কে কিছুক্ষণ জিজ্ঞেস করানোর পর তবলিগের বাইরের পর তবলিগ করতে গিয়ে তিনি বলেন, তবলিগ কোন সুযোগ তিনি হেলায় নষ্ট করতেন না, ইসলামের সত্যিকার শিক্ষা তুলে ধরার চেষ্টা করতেন। তিনি বলেন যে আমি দোয়া করেছি, কিন্তু আসল কথা হলো নিছক দোয়া কোনো কাজে আসতে পারে না যতক্ষণ খোদার ইচ্ছা এবং সিদ্ধান্ত না আসে। প্রয়োজনের মুখাপেক্ষে মানুষের কত কষ্ট হয়, কিন্তু শাসকের একটু বললে আর মনোযোগ দিলেই সেই কষ্ট দূর হয়ে যায়। যাদের বিভিন্ন অভাব অনটন থাকে আর এর সুরাহার জন্য তারা শাসকের কাছে যায়, তাদের দৃষ্টিতে তা দূরীভূত হয়। অনুরূপ ভাবে আল্লাহর ইচ্ছা, আল্লাহর নির্দেশে এই সব কিছু সাধিত হয়। দোয়া গৃহীত হওয়ার বিষয়টি আমি তখন অনুভব করি যখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসে বা নির্দেশ আসে। তিনি উদুনি বলেছেন, কিন্তু একই সাথে আস্তাজিব লাকুম রয়েছে। আল্লাহ যে বলেন যে দোয়া করো, আর দোয়া গ্রহণ আমি করবো, অর্থাৎ আমার সিদ্ধান্ত হলেই দোয়া গৃহীত হবে। আর এর জন্য আল্লাহর কথা মানা এবং আল্লাহর ইবাদত করা হলো শর্ত। তিনি বলেন গুরুত্বপূর্ণ কথা হলো বান্দার নিজের অবস্থায় এক পবিত্র পরিবর্তন আনা, আর আন্তরিক অভ্যন্তরীণ ভাবে আল্লাহর সাথে মীমাংসা করা। আর তার এটি জানা উচিত যে পৃথিবীতে কোন উদ্দেশ্যে এসেছে আর সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কতটা চেষ্টা করেছে। মানুষ যতক্ষণ খোদা তালাকে চরম অসন্তুষ্ট না করে ততক্ষণ কোনো কষ্টে নিপতিত হয় না, কিন্তু যদি মানুষ নিজের মাঝে পরিবর্তন আনে তাহলে আল্লাহ তাআলাও করুণার সাথে তার প্রতি দৃষ্টিপাত করেন। তখন ডাক্তার বোঝে যে আল্লাহ করুণার সাথে দৃষ্টিপাত করে ডাক্তারও তার রোগ সঠিকভাবে নির্ণয় করার জ্ঞান লাভ করে। তিনি বলেন আল্লাহর জন্য কিছুই কঠিন নয়, কারণ তার পবিত্র মহিমা হলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান ইয়াকুল লাহু কুন ফায়াকুন, অর্থাৎ তার নির্দেশে যথেষ্ট। কোনো কিছুর যখন সিদ্ধান্ত করেন শুধু বলেন যে হয়ে যাও, তা হওয়া আরম্ভ হয়ে যায়। তিনি বলেন একটা পত্রিকায় পড়েছি একজন ডেপুটি ইন্সপেক্টর পেন্সিল দ্বারা নখের ময়লা বের করছিল, এর ফলে হাত ফুলে যায়। আর ডাক্তার তখন হাত কাটার পরামর্শ দেয়, সেইটিকে তুচ্ছ বিষয়ে জ্ঞান করে ফলাফল যা দাঁড়ায় তা হলো সে মারা যায়। অনুরূপ ভাবে একদিন আমি লেখার জন্য নখ দিয়ে পেন্সিল প্রস্তুত করি, দ্বিতীয় দিন যখন ভ্রমণে বের হই এই ডেপুটি ইন্সপেক্টরের কথা মাথায় আসে আর একই সাথে আমার হাত ফুলে যায়। আমি তখনই আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আর এলহাম হয়, আর দেখলাম যে হাত পুরোপুরি সুস্থ, কোন ফোলা বাক বাকি ছিল না বা কষ্ট বাকি ছিল না। বস্তুত আসল কথা হলো আল্লাহ যখন কৃপা করেন আর তখন কোনো কষ্ট আর অবশিষ্ট থাকে না, কিন্তু এর জন্য শর্ত হলো মানুষের নিজের মাঝে পরিবর্তন আনা। এরপর যাকে তিনি দেখেন যে এই ব্যক্তি কল্যাণ করে ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা তার জীবনকে দীর্ঘায়িত করেন। আল্লাহ যখন দেখেন যে তার জীবন কল্যাণ করে ফলে পৃথিবীর কল্যাণ সাধন হবে, তখন আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করেন। এই ক্ষেত্রে ব্যতিক্রমও আছে, কিন্তু জেনারেল আল্লাহ তাআলার ব্যবহার এটি। তিনি বলেন আমাদের পুস্তকে এই সম্পর্কে পরিষ্কার ভাবে লেখা রয়েছে যে আম্মা মা ইয়ানফাউন নাস ফায়াম কুফু ফিল আরদ, অর্থাৎ যা মানুষের জন্য কল্যাণকর হয়ে থাকে তা পৃথিবীতে দীর্ঘ স্থায়ী অবস্থান করে বা পৃথিবীতে এর অবস্থান দীর্ঘ হয়। মা ইয়ানফাউ আন-নাস ফায়াম কুসু ফিল আরদ। অনুরূপ ভাবে পূর্ববর্তী গ্রন্থাবলী থেকে এটি প্রমাণিত, হিজকিয়েল নবীর পুস্তকে উল্লেখ আছে। তিনি বলেন মানুষ অনেক মহান কাজের জন্য প্রেরিত হয়েছে, কিন্তু যখন সময় আসে সেই কাজে যদি সে সম্পাদন না করে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেন। সেবক বা ভৃত্যকে দেখো, সে যদি কাজ সঠিকভাবে না করে তার মনিব তাকে ছুটি দিয়ে দেয়। তাই আল্লাহ তাআলা তাকে কেন প্রতিষ্ঠিত রাখবেন বা জীবিত রাখবেন যে নিজের দায়িত্ব পালন করে না? তিনি বলেন, আমাদের মির্জা সাহেব অর্থাৎ হযরত মুসলিম ইসলামের পিতা মরণ 50 বছর পর্যন্ত চিকিৎসা করতে থাকেন। তিনি তার উক্তি হলো, তিনি কোন হাকিমি ব্যবস্থাপত্র পাননি। সত্য কথা হলো, আল্লাহর ইচ্ছা ছাড়া প্রতিটি বিন্দু যা মানুষের দেহে প্রবেশ করে কোনো কাজে আসতে পারে না। অনেক বেশি তোবা এবং ইস্তেগফার করা উচিত, যেন খোদার কৃপা হয়, আল্লাহর ফজল বারে যখন বর্ষিত হয় দোয়া গৃহীত হয়। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে দোয়া গ্রহণ করব। আবার কোন ক্ষেত্রে বলেছেন, আমার তাকদীর কেশের ধার্য করো, আমি যতক্ষণ খোদার সিদ্ধান্ত না হয় গৃহীত হওয়ার আশা কমে রাখি। বান্দা খুবই দুর্বল এবং অসহায়, তাই খোদার কৃপা বাড়ির প্রতি দৃষ্টি রাখা উচিত। তিনি আমাদেরকে আল্লাহ এবং বান্দাদের অধিকারের প্রতি সত্যিকার ইসলামের শিক্ষার আলোকে পথের দিশা দিয়েছেন, আর এভাবে সেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এভাবে তিনি তার মনিব এবং অনুসরণীয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন এবং তার কাছে শিখেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলার অধিকার গুলোর সবচেয়ে বড় অধিকার হলো তার ইবাদত করা, আর এই ইবাদত কোন ব্যক্তি স্বার্থ ভিত্তিক যেন না হয়, বরং জান্নাত দোযখ না থাকলেও তার ইবাদত করা উচিত। আর সে ব্যক্তিগত ভালোবাসা যা সৃষ্টি স্রষ্টার প্রতি থাকা উচিত, তাকে যেন বিন্দু মাত্র তারতম্য না হয়। মানুষ আজকাল অনেক আপত্তি করে ধর্মের বিরোধীরা, যে লোভ লিপ্সার বশবর্তী হয়ে তোমরা ইবাদত করো। তিনি বলেন, খোদার সাথে খোদা প্রেমের বশবর্তী হয়ে এবং তার ভালোবাসার কারণে তার ইবাদত করা উচিত। তাই এই সকল অধিকারের ক্ষেত্রে জান্নাত দোযখের প্রশ্ন আসা উচিত না, আল্লাহর অধিকার প্রদানের ক্ষেত্রে প্রশ্ন হওয়া উচিত না, জান্নাত পাবো নাকি দোযখ। বরং খোদার সাথে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসার দাবি হলো তার ইবাদত করা, খোদার কৃপার দাবি হলো তার ইবাদত করা। তিনি বলেন, মানব জাতির ক্ষেত্রে সহানুভূতির প্রেক্ষাপটে আমার ধর্ম বা আমার রীতি হলো, যতক্ষণ শত্রুর জন্য দোয়া না করা হবে, পুরোপুরি বক্ষ পরিষ্কার হয় না, উদয়নী আস্তাজিব লাকুম, এতে আল্লাহ তাআলা কোনো বিধিনিষেধ আরোপ করেননি যে শত্রুর জন্য দোয়া করলে আমি তা গ্রহণ করব না। বরং আমার ধর্ম হলো শত্রুর জন্য দোয়া করা, এটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বাড়িটি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শত্রুতা পোষণ করা উচিত নয় আর কারোর জন্য ক্ষতিকর হওয়া উচিত নয়। কৃতজ্ঞতার বিষয় হলো, আমাদের এমন কোন শত্রু নেই যার জন্য 2-3 বার দোয়া করিনি, একবারও এমন হয়নি। তাই আমার তোমাদেরকেও আমি এটি বলবো আর এটি তোমাদের শেখাচ্ছি। কাউকে সত্যি কষ্ট দেয়া হবে আর কার পূর্ণবশত তার প্রতি অন্যায় শত্রুতা পোষণে তিনি ততটাই অসন্তুষ্ট, যেভাবে তিনি এটি পছন্দ করেন না যে তার সাথে কাউকে সমকক্ষ করা হবে অন্যায় ভাবে বা অন্যায় শত্রুতা কারোর প্রতি খোদা চরম ঘৃণা করেন, যেভাবে তিনি তার সাথে কাউকে শরীক করাকে ঘৃণা করেন। এক জায়গায় তিনি চান না যে দূরত্ব সৃষ্টি হোক, এক জায়গায় তিনি চান না যে বিচ্ছিন্নতা সৃষ্টি হোক, আর এক জায়গায় তিনি চান না যে তার সাথে কাউকে মিলিত করা হোক। মানব জাতির পরস্পর ঐক্যবদ্ধ হওয়া এবং তাদের সন্ধি এবং অপরদিকে কাউকে তার সাথে মেলানো, মানব জাতি পরস্পর ঝগড়া করবে, বিষাদ বিবাদ করবে, নৈরাজ্যে লিপ্ত হবে, একজনের মুখ থাকবে একদিকে অপরজনের ভিন্ন দিকে, এটি কেবল ফসল, এটি খোদা পছন্দ করেন না। এবং আল্লাহর সাথে কাউকে যুক্ত করা, মেলানো, তার সমকক্ষ দাঁড় করানো, তার শরীক আখ্যায়িত করা, এটিকে বলা হয় ওয়াসাল। আল্লাহ এটি পছন্দ করেন না, চান না যে মানুষ পরস্পরকে পরিত্যাগ করুক। তারা আল্লাহ তাআলা চান যে তারা মিলেমিশে থাকুক, প্রেম ভালোবাসার বন্ধনে তারা জীবন যাপন করুক, পরস্পরকে একে অন্যের সমান মনে করে। আল্লাহ নিজের জন্য আল্লাহ নিজের এক এবং অনন্যতাকে পছন্দ করেন, চান না কাউকে তার সাথে শরীর করা হোক। রীতি হলো অস্বীকারীদের জন্য দোয়া করা, এর ফলে বক্ষ অপরিষ্কার হয় এবং বক্ষ উন্মোচিত হয়, মনোবল দৃঢ় হয়। তাই যতদিন আমাদের জামাত এই রীতি অবলম্বন না করবে, আমাদের জামাত এবং অন্যদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। আমার মতে যে ব্যক্তি কোন এক ব্যক্তির সাথে ধর্মের খাতিরে বন্ধুত্ব করে, তার আত্মীয় স্বজন থেকে যে পদমর্যাদায় খাটো, তার সাথে অত্যন্ত কোমল এবং নমনীয় আচরণ করা উচিত এবং তাদের ভালোবাসা উচিত। কেননা খোদার মাহাত্ম্য এবং মর্যাদা হলো তিনি পাপীদের কেউ পুণ্যবানদের সাথে ক্ষমা করেন। সুতরাং তোমরা যারা আমার সাথে সম্পর্ক রাখো, তোমাদের উচিত এমন জাতিসত্তায় পরিণত হওয়া যে জাতি সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ তারা এমন এক জাতি যাদের সহাবস্থানকারীরা তাদের সাথে যারা বসে তারাও দুর্ভাগ্য নিয়ে প্রত্যাবর্তন করে না। এটি সেই সব শিক্ষার সার কথা যা তাখাল্লা কুবে আখলা কিল্লার অধীনে বর্ণনা করা হয়েছে। সুতরাং এই হলো কয়েকটি কথা যা আমি বর্ণনা করেছি, সেই মহান ভাণ্ডার থেকে বর্ণনা করেছে যা হযরত মুসলিম ইসলাম আমাদের সামনে সত্যিকার ইসলামী শিক্ষা এবং রাসূল ইসলামের আদর্শ অনুসারে তুলে ধরেছেন। আর এটি থেকে প্রকাশিত হয় যে তিনি আলাইহিস সালামই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এবং কোরআনের শিক্ষাকে অবলম্বন এবং নিজের জীবনে বাস্তবায়নের শুরু ধার্য করার দায়িত্ব পালন করেছেন। খাতনুবতের শুধু নারা উত্তোলন করেনি, নারা উচ্চকৃত করেননি, বরং তার প্রতিটি কথা ও কর্ম তার মনিব এবং অনুসরণে তার আনুগত্যে ছিল। আর এই শিক্ষা এবং এই শরীয়তকেই প্রতিষ্ঠা করার এক ব্যাকুলতা তার মাঝে বিরাজমান ছিল, যেন পৃথিবীর মানুষ বুঝতে পারে যে আকর্ষণীয় শিক্ষা যা রাসূলুল্লাহ ইসলামের উপর অবতীর্ণ হয়েছে সেটি সত্যিকার মুক্তির উপায়। আর সেই মানুকারীদেরকেও তিনি এর উপর প্রতিষ্ঠিত হওয়ার নসিহত করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুসলিমদের জামাতভুক্ত হওয়ার সুবাদে যে দায়িত্ব অর্পিত হয় তা পালনের তৌফিক দান করুন, যেখানে ব্যবহারিক দৃষ্টান্ত করুন এবং সুন্নত অনুসারে কায়েম করার বা প্রতিষ্ঠার তৌফিক দেবেন, সেখানে মোহাম্মদ রাসূলের পবিত্র মর্যাদার এবং মকামের সত্যিকার জ্ঞান এবং বোধপত্তিও যেন আমাদেরকে দান করা।
Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.